একটি প্রশ্ন করলেন অত্যন্ত চমৎকার। যে পৃথিবীতে 10টি হজ দিয়া একটা ন্যায় বিচারের ন্যায়কে ক্রয় করেছিল, কোন হাজি? তার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমার একটা কথা না বললে ভালো লাগবে না। কোরআন হাদিস কিতাব অনুসারে যদি একটি কথা বলি, আল্লাহ মাফ করুন, আমাগো বাংলাদেশের কথা বলি, বাইরের কথা বলবো না, আমাগো বাংলাদেশের কয়জন হাজির হজ যে আল্লাহ পাক কবুল করছে, কবুল হয়, হজে যাওয়ার উপযুক্ত
আল্লাহ জানে,
এটা আল্লাহই জানে। কোরআন হাদিস অনুসারে আমরা কিছু কিছু জানি। বলকের বাদশা ছিল বাদশা হারুনুর রশিদ। এই হারুনুর রশিদের দরবারে এক হাজি আইসা বলে, বাদশা নামদার, আমি জানি একটি ন্যায় বিচার হজের চেয়ে উত্তম, তো আমার ভাগ্যে ন্যায় বিচার করার সৌভাগ্য আমার হয় নাই, তো আপনার কাছে আমার অনুরোধ, আমার একটি হজের বিনিময়ে আপনি একটি ন্যায় বিচারের ন্যাক আমাকে দেন। বাদশাহ হারুনুর রশিদ বলে, ভাই একটা ন্যায় বিচারের ন্যাক আমি তোমাকে দিব একটি হজের বিনিময়ে, আমার কোনো আপত্তি নাই, তবে আসো আগে মাপি তোমার হজের ন্যাক কতটুকু আর ন্যায় বিচারের ন্যাক কতটুকু। পাল্লার ভিতরে ওজন দিলেন, আসলে দনজনই মস্ত বড় আল্লাহর ওলি, তাই ওজন দেওয়ার ক্ষমতা তাদের আছে। এক পাল্লায় দিলেন একটি ন্যায় বিচারের ন্যাক, আর এক পাল্লায় দিলেন একটি হজের ন্যাক। এই যে ন্যায় বিচারের ন্যাক, এটা ডাইব্বা রইল, আর হজের ন্যাকটা উপর উঠে রইল। বাদশাহ হারুনুর রশিদ কয়, হাজি সাহেব তো একটাই তো কায়দা হয় নাই, আর একটা দেন। দিছে আর একটা, বলে তখন ওইটা উপর উঠে রয়েছে, বলে দেন আর একটা। এমনি করে 10টা হজের ন্যাক যখন দিল, হাজি সাহেব 10 বার হজ করেছিলেন, তারপরেও 10 হাজার ন্যাক ওই পাল্লার ভিতরে দিলেন, দেওয়ার পরেও ন্যায় বিচারের যে পাল্লা, ওই পাল্লাটাকে উপরে তুলতে পারলেন না, ওই পাল্লাটা নিচের দিকে দাইবার রইল। হাজি বলে, ভাই আমার কাছে আর কোনো ন্যাক নাই হজের, আমার জীবনে আমি 10 বার হজ করেছি, তাই দিলাম। তোমার ন্যাক মনে হয় আর আমার ভাগ্যে নাই। বাদশাহ হারুনুর রশিদ বলল, মাওলা আমার সাক্ষী, ধর্ম আমার সাক্ষী, আমি প্রতিদিন এমন অসংখ্য ন্যায় বিচার করে থাকি, সেই মাওলাকে সাক্ষী রেখে বলছি, তাই ভাই তোমার 10টি হজের সওয়াবের কোন লোপ আমার ভিতরে নাই, আমি একটি ন্যায় বিচারের ন্যাক তোমাকে হজের সওয়াব ছাড়াই দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। আমাদের বাংলাদেশের হাজি সাহেবরা হজ করে কি বলবো, এই পৃথিবীতে একজন আল্লাহর ওলি ছিল, নাম ছিল তার আলী মুচি, তিনি হজে চললেন, অনেক পয়সা অনেক কষ্ট করে পয়সা জমাইলেন, মুচিগিরি করত মুচিগিরি, বহু বছর মুচিগিরি করার পর কিছু পয়সা জোগাড় করছে হজে যাবে, যখন পয়সা লইয়া হজে যাইতেছে, রাত্র হইছে, এক ঘরে গিয়া উঠছে, রাত্রিবেলা আমাকে একটু থাকতে দাও, থাকতে দিছে আলিমুচিকে, থাকতে দিছে, দেখে তারা পুত্র পরিজন নিয়া 7 দিনের অনাহারে আছে। এই ঘটনা দেখে আলিমুচি আশ্চর্য হয়ে গেলেন, তাই হজে যাওয়ার যে টাকা, সেই টাকা কয়টা ওই পরিবারকে দিয়ে বলতেছে, ভাই আমি যদি জীবনে বেঁচে থাকি আবার হজ করতে যাইতে পারবো, কিন্তু তুমি পুত্র পরিজন নিয়া এইভাবে অনাহারে আছো, আমার হজে যাওয়ার আর কোনো দরকার নাই, এই টাকাগুলো তুমি রাখো, আমি পরের বছর চিন্তা করব হজে যাইতে পারবো কি না। হজে না গিয়া টাকাগুলো দিয়ে বাড়িতে চলে আসছে আলিমুচি। কিছুদিন পর স্বপ্নে দেখে এক ফেরেস্তা আরেক ফেরেস্তাকে জিজ্ঞেস করে, ভাই রে এই বর্ষর মক্কা নগরে হজে গেছে কয়জন মানুষ? বলে 9999 জন। বলে তার ভিতরে হজ কবুল হইছে কার? কয় একজনেরও না, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলে যে একজনের হজ কবুল হয় নাই। বলে তাহলে এতগুলি মানুষ যে পরিশ্রম করলো, সব পরিশ্রম কি বিফলে গেল, জলে গেল? ওই আরেক ফেরেশতা কয় না ভাই, একজনেরও হজ আল্লাহ পাক না ও কবুল করে নাই। বলে কথা ভাও কই রাখো, কবুলও হয় নাই না ও কবুল করে নাই, এইটা কিভাবে? ওই ফেরেশতা বলে ভাই রে, এই বৎসর আলিমুচি নামে এক ব্যক্তি হজে যায় নাই, হজের টাকা আরেকজনকে দিয়ে দিয়েছে, এই কারণে তার উসিলায় আল্লাহ পাক তার হস্ত কবুল করছে, তার উসিলা করে তার মহব্বতে, তার হজের মহব্বতে ওই যে 9999 জন ব্যক্তি হজের ভিতরে গেছে, তাদের হজকেও আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আমাকে বাংলাদেশের যারা হাজি, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যেখানে না খেয়ে থাকে, আত্মীয় স্বজন না খেয়ে রয়েছে, বাপ মা ভাই বোন না খেয়ে রয়েছে, পাড়া প্রতিবেশী না খেয়ে রয়েছে, পেটের ভিতরে ভাত নাই, কাজ নাই, অসহায়ভাবে দিন যাপন করতেছে, এখনো বস্তি ঘরের ভিতরে ফুটপাতের পাশে, আর আমগো দেশের থেকে হাজার হাজার মানুষ প্রতি বছর হজে যায়। আল্লাহ পাক ভালো জানেন কার হজ কবুল হইল আর কার হজ কবুল হইল না। তাই হজ খুব কঠিন জিনিস। আমার প্রতিপক্ষ শিল্পীর কাছে আমার এবার একটা প্রশ্ন থাকবো, আমি কি কইতাম, আপনি শুধু জবাব করবেন, কোনো এক ব্যক্তি একটা জাকাতের দোহাই দিয়া সাগরের উপর দিয়া ঘোড়া চালাইয়া গেছিল, এটা ছোটখাটো নদী নালা হইল, মাইনা নেওয়া যাইতো যে পানি কম আসিল, ঘোড়া লইয়া গেছে গা, জাকাতের দোহাই দিয়া কোন ব্যক্তি এই পৃথিবীতে সাগরের উপর দিয়া ঘোড়া চালাই গেছিল, তার জাকাতের এত বড় মর্তবা কেন হইল, কোত্থেকে আসলো, এই ছোট্ট করে একটি জিজ্ঞাসা আমার রইল। এবার আমার একটা গান, এই গানটা শুনে আমার উপরে কেউ বেজার হইবেন না, আমি কোরআন ভিত্তিক এই গানটা গাইব। শোনো দয়াল বাবা কেবলা কাবা রাখো না খবর, শোনো দয়াল বাবা কেবলা কাবা রাখো না খবর, কোরআনে কয় আল্লাহর কাবা মক্কা নগর, ওরে মুসলমান রয় দেশে দেশে, মুসলমান রয় দেশে দেশে, আরে আল্লাহর কাবা ভালোবেসে হজ করিতে ছুটে আসে এই মক্কা নগর, কোরআনে কয় আল্লাহর কাবা মক্কা কাবা ঘর, লাব্বায়েক আল্লাহুমা কয় আল্লাহর কাবা মক্কা কাবা ঘর, কয় সরকার শাহ আলমের সরকার ওই পাথর যে একবার চুমে থাকে না তার ধরা ধামে অতীত পাপের ডর কোরআনে কয় আল্লাহর কাবা মক্কা কাবা ঘর কোরআনে কয় আল্লাহর কাবা মক্কা কাবা ঘর কোরআনে কয় আল্লাহর কাবা
আমার প্রশ্নের জবাব খুব সুন্দর করে দিয়েছেন এবং আমি মনে করি সারা বাংলাদেশের মধ্যে এই প্রশ্ন আর কোনোদিন কাউকে করছে কি করেছি বা আমাকে করেছে কেউ বা কেউ কাউকে করেছে এটা আমার জানা নেই। কি প্রশ্ন? কোন ব্যক্তি সাগরের উপর দিয়া ঘোড়া চালাইয়া গিয়াছিলেন জাকাতের দোহাই দিয়া? সে বড় দারুণ কথা। এই যে বাহরাইন, এই বাহরাইনের মধ্যে কোন এক সময় ধর্মত্যাগী এবং জাকাত বিরোধী একদল লোক, মুসলমান নামে মুসলমান, জাকাত যে বলেছি জাকাতকে জরিমানা মনে করে যে নামাজ পড়লে হইব আবার জাকাত কি এর, অথবা রোজা রাখলে হইব আবার জাকাত কি এর, জরিমানা মনে করে। তাই এক প্রকার মুসলমান ধর্মত্যাগী এবং জাকাত বিরোধী একদল লোক, তারা বাহরাইনের সাগরের এক দ্বীপে গিয়া আশ্রয় নিলেন এবং ওইখানকার লোকদেরকে জাকাত বিরোধী তৎপরতায় মশগুল হইয়া থাকিতে লাগিল। ইয়া আল্লাহর সম্পূর্ণ বিরোধী। তাই আলী ইবনুল হাজরানি, আলী ইবনুল হাজরানি, এই আলী ইবনুল হাজরানি একদল সৈনিক নিয়া সেই বিরোধীদেরকে দমন করার জন্য যখন উপস্থিত হইলেন সাগর পারে বা নদী পারে, যে দেখে আগেই ওইখানকার নৌযান বা যা দিয়া পারাবার করা হয় সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, কোনো কিছুই নাই, শুধু পানি আর পানি। তখন আলী ইবনুল হাজরানি আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো, আল্লাহ তোমার জাকাত বিরোধীদেরকে সাহায্য করার জন্য যাইতেছি, তোমার জাকাতকে প্রতিষ্ঠিত করার জন্য যাইতেছি, তো যাই যে পানি পানি, এখন পানির পানি দিয়ে আমি কেমনে যাই? আল্লাহ তার ফরিয়াদ শুনলেন এবং তাকে বলে দিলেন, এলহামের মাধ্যমে হোক বা শব্দ করে হোক, বললেন হে আলী ইবনুল হাজরানি, তুমি পানির উপর দিয়ে ঘোড়া চালাতে থাকো। আল্লাহর হুকুমে সেই জাকাত বিরোধীদের শায়েস্তা করার জন্য যখন আল্লাহর কাছে চাইলেন, তখন আল্লাহর হুকুম পাইয়া পানির উপরে তার সৈনিকদেরকে বললেন আমার পিছু করে আসো। সেই আলী ইবনুল হাজরানি পানির উপর দিয়া ঘোড়া ছাড়লেন, পানির উপর দিয়া ঘোড়া ছুটলেন, কোনো পানি ঘোড়ার গায়ে লাগে না, পাও ডাবে না, তার পিছনে পিছনে সৈন্যরা গেলেন বাহরাইনের ওই দ্বীপে ধর্মবিরোধী ধর্মত্যাগী জাকাত বিরোধীদেরকে শায়েস্তা করার জন্য, জাকাতকে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমান এক গাজী। ওই যে বললাম আলী ইবনুল হাজরানি তিনি গিয়েছিলেন। এ বড় কঠিন প্রশ্ন। এখনো যদি মানুষ আল্লাহর প্রতি ওইরকম ইমান রাখে, এখনো যদি মানুষ আল্লাহর ওই সৎকর্ম করার জন্য নিজের জীবনের চেয়ে বড় মনে করে, আমি বিশ্বাস করি আল্লাহ পাক এখনো তার খাস বান্দাদেরকে সাহায্য করবে। কিন্তু কই সেই মানুষ, কার জাকাতকে সূক্ষ্মভাবে দিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ওই জাকাতের নামে জাকাতের সময় এলাকার গুন্ডা গো সন্ত্রাসী গো 10,000, 20,000, 30,000 করে দিয়া এই জাকাতের খাতা হিসাব করে আমি জাকাত দিছি দি
হ্যাঁ
সন্ত্রাসী গো 20,000 টাকা চাঁদা করে জাকাত দিছি আমি নিজেও জানি এরকম ওই এলাকার ওই মাতবরদা ওই মাতবরদা ওই মেম্বারদা ওই যে ওটা বেশি কি করে এক কাম কর আমাকে তো কত জাকাত আহে আহি এটার কই হইছে লাভ নাই এক কাম কর ওই ওর কাছে নিয়ে দিয়ে 20,000 টাকা কয়ে দিছ যে ওই ওই যে নর হাতে জাকাতটা দেয় ওই কোম্পানির তরফ থেকে পাঠিয়ে দিছে সলিমউদ্দিন নামে ওই 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 যে মেম্বার আছে মেম্বারের কাছে নিয়ে 30,000 দিস কই বলে হ্যাঁ যেন দেখা দেখা জাকাত দেয় এলাকার মানুষ ওই কারখানার মধ্যে যদি যায় বা ওই ফ্যাক্টরি বড় লোকের কাছে যায় বলে যে অমুকের মুখের কাছে অমুকের কাছে যাও ওখানে গেলে পাইবা তো গরিব গিয়ে হার কাছে গিয়ে ধন্য দেয় দেখা গেছে 30,000 মধ্যে 10,000 টাকা 100-100 করে কোনো কোনো মানুষের দিয়ে আর 20,000 টাকা হেল্প করি কত রকম ভাবে যে দেয় এটা সন্ত্রাস পালা না জাকাত দেয় এটা যেন আল্লাহ ধরবো একদিন আবার বলা হয়েছে নামাজ তোমার ভেস্তের চাবি রোজা আল্লাহর জন্য রহমতের ছায়া স্বরূপ জাকাত আল্লাহর উদ্দেশ্যে তার আত্মা থেকে দেওয়া হয় আল্লাহর উদ্দেশ্যে এর বিনিময়ে আল্লাহ পাক হাশরের মাঠে যদি কারো সুন্দরভাবে জাকাত সুন্দর মনে দেওয়া হয়ে যায় তাহলে আল্লাহ পাক জাকাতের বিষয়ে তাকে মাফ করে দিয়া জান্নাতবাসী করে দিবে
সুবহানাল্লাহ
আমার শালম সরকারের কাছে সর্বশেষ একটা প্রশ্ন রাইখেই লই আমার সর্বশেষ একটি প্রশ্ন হলো এই একটা রুটি রুটি একটি রুটির দামে এক ব্যক্তি একটা হজ বিক্রি করে দিছিল আমার প্রশ্ন একটা রুটির দামের সমান একটা হজ বিক্রি করছিল কোন ব্যক্তি কেন এই আমার একটি প্রশ্ন এবার আমার একটি গান দরজার নাম বাবু জাকাত বেহেস্তের নাম হয় আদল দরজার নাম বাবু জাকাত বেহেস্তের নাম হয় আদল জাকাতিদের দল এসো এসো জাকাতিদের দল এসো এসো জাকাতিদের দল আল্লাহ আল্লাহ কি বলা হয়েছে গানটার ভিতরে দরজার নাম বাবু জাকাত দরজার মধ্যে লেখা আছে বাবু জাকাত বাবু মানে দরজা জাকাত তো আগে বললাম জাকাত তো জাকাতি জাকাতের বাংলা শব্দ তো পবিত্র জাকাত সম্পর্কে মুসলমানরা বোঝে তো ওর মধ্যে লেখা আছে বাবু জাকাত দরজার নাম কোন দরজার নাম কোন জায়গায় আল্লাহ পাক আটটি ভেস্ত তৈরি করেছে এই আটটি ভেস্তের একটি ভেস্তের নাম হলো আদল এই আদল ভেস্তটা আল্লাহ পাক মতিমহল দিয়ে তৈরি করেছে মতি দিয়া দুনিয়ার মধ্যে যত বড়ই মুজাক করা মুজাক মুজাক মুজাকালা কি কয় রে মুজাক মুজাক দিয়ে কারুকার্য দিয়া যত সুন্দর করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ঘর বাড়ি করো না কেন যখন আল্লাহ পাক তোমার ভেস্তের ভিতরে ঢুকাইবো তখন দেখবে এইটা আবার কোন ঘর এই গত জীবনে পৃথিবীর মধ্যে কোনো বানাইবার ক্ষমতা নাই এদের সবখান বাতি জ্বলে চমকায় মতি ঝিলমিল কি তার অট্টলিকা মনমুগ্ধকর পরিবেশ দেখে সন্তুষ্ট হয়ে আরো শুক্রিয়া আদায় করতে চাবে আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না তুমি কি নিয়ামত রেখেছো যা মানুষ কল্পনাও করতে পারে না তাই জাকাত কবুল হইল জাহার যখন জাকাত ডাকিবে তাহার জাকাত কবুল হইল জাহার জাকাত ডাকিবে তাহার অপেক্ষাতে আছি তোমার সাজাইয়া মতিমোহ
অপেক্ষাতে আছি তোমার সাজাইয়া মতিমোহ
অপেক্ষাতে আছি তোমার সাজাইয়া মতিমোহ
জাকাতিদের দল এসো এসো জাকাতিদের দল এসো এসো
সেই কথাটাই এটা, সেই দরজায় হাসরের মাঠে ডাক দিতে থাকবে, সেই দরজা সেই জাকাত ডাকতে থাকবে, যার জাকাত তাকে ডাকতে থাকবে। হে অমুক আসো 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 আমার এই দরজা দিয়ে আসো, আমি তোমার ডাকতেছি, তোমার জাকাত আসিলাম, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি আইসা দেখো তোমার জন্য কি মতি মহল আল্লাহ পাক সাজিয়ে রেখেছে, তাই অপেক্ষাতে আছি তোমার সাজাইয়া মতি মহল। কাউসার নহর তাসলিম নহর, দুগ্ধের নহর মধুর নহর, কাউসার নহর তাসলিম নহর, দুগ্ধের নহর মধুর নহর, আছে এই বেহেস্তের ভিতর সালসা দিলে, আছে এই বেহেস্তের ভিতর সালসা দিলের জল, আছে এই বেহেস্তের ভিতর সালসা দিলের মিষ্টি জল, এই জান্নাতের মধ্যে তোমার জন্য নহরে কাউসার সৃষ্টি করে রাখা হয়েছে। তাসলিম নহর, তাসলিম মানে শান্তি, এটা স্বাদ লাগে, তাসলিম নহর শান্তির নহর তোমার জন্য এই জান্নাতের ভিতর আল্লাহ পাক সাজিয়ে রেখেছে। দুগ্ধের নহর, আহা দুধ তো খাই খাই 30 টাকা করে কেজি না স্যার, তার মধ্যে 150 পানি, আর আল্লাহর নেয়ামতের দুগ্ধ সেদিন অপরন্ত ভাবে তার সামনে দিয়ে নহর বইতে থাকবে, যত মনে চায় তুমি পান করো। সালসা বিলের মিষ্টি জল এই জান্নাতের ভিতর, জাকাত আখিরাতের পুঁজি, জাকাতে খুশি আল্লাহ জি, জাকাত আখিরাতের পুঁজি, জাকাতে আল্লাহ রাজি, ওরে আবুল সরকার বলে রাজি থাকিতেছি সম্বল, আবুল সরকার আছে রাজি থাকিতেছি সম্বল, জাকাতি দে দল, এসো এসো
নাম
হয়াদল দল, এসো এসো জাকাতিদের দল, এসো এসো জাকাতিদের দল।
আমার কাছে একটা প্রশ্ন করছে যে পৃথিবীতে কোন ব্যক্তি একটি রুটির বিনিময়ে তার হজকে বিক্রি করে দিয়েছিল। আমি তার জবাব করব, জবাবের আগে দু একটি কথা যদি না বলি তাহলে আজকে যে আমরা দুজন এই হজ এবং জাকাত নিয়ে আপালাটি গাইলাম এই গানটি অসম্পূর্ণ থেকে যায়। আমি মনে করি এই ভিসিডি যদি কেউ পকেটের টাকা দিয়ে কিনে নেয় এই টাকাটা আখেরাত সাক্ষী দিবে। আর এই ভিসিটি দেখে যদি কেউ এই কথা অনুযায়ী আমল করে, সে আমলের নেক আল্লাহ পাক রোজ হাসরের মাঠেও দিবেন। কারণ এই পালাটির ভিতরে এত সুন্দর সুন্দর, এত ভালো ভালো কথা বলা হয়েছে, যে কথাগুলো সামাজিক জীবনে, ধর্মীয় জীবনে প্রতিটি ক্ষেত্রে মানুষের জন্য প্রয়োজন। আল্লাহ পাক তাই রোজ হাসরের ময়দানে একজন বাদশাকে ডেকে বলবে, তুমি দুনিয়ার ভিতরে বাদশা ছিলা, তুমি কোন উদ্দেশ্যে বাদশা ছিলা? বাদশা বলবে, মাওলা, আমি ন্যায় বিচার করার জন্য, দেশকে সুশাসন করার জন্য বাদশা হয়েছিলাম। আমার আল্লাহ ডেকে বলবে, তুমি একজন ভণ্ড, তুমি প্রতারক, তুমি ধোকাবাজ, আসলে তুমি বাদশা হয়েছিলা, মানুষ যেন তোমাকে বাদশা হিসেবে সম্মান করে, শ্রদ্ধা করে, এই জন্য, আর এই জন্য তোমাকে দুনিয়ার ভিতরে সেই সম্মান শ্রদ্ধা আমি দিচ্ছি, এখন অবশিষ্ট আমার কাছে আর কিছুই নাই। একজন নামাজি কেটাই কে বলবে, এ নামাজি, দুনিয়ার ভিতরে তো নামাজ পড়ছো, কেন পড়ছো? নামাজি গেবো, আল্লাহ এটা আবার নতুন করে কইতে নি, আপনার উদ্দেশ্যে আমার আল্লাহ গেবো না, আমার উদ্দেশ্যে তুমি নামাজ পড়ো নাই, তোমার উদ্দেশ্য ছিল সমাজের লোকে তোমাকে নামাজি বলুক, সেই উদ্দেশ্য আমি দুনিয়ার ভিতরে পূরণ করেছি, মানুষ তোমাকে দেখলে পাকা নামাজি বলতো, পাঁচ ওয়াক্ত নামাজি বলতো, এখন অবশিষ্ট আমার কাছে কিছু নাই। একজন দানকারী কে ডেকে বলবে, এ দানকারী, তুমি তো দুনিয়ার ভিতরে দান খরাত করছো, কেন করছো? ওই ব্যক্তি বলবে, মাওলা, আমার টাকা পয়সা ছিল এই জন্য দান করছি, তোমার উদ্দেশ্য নিয়া। আমার আল্লাহ বলবে, না, আমার উদ্দেশ্যে করো নাই, দুনিয়ার ভিতরে তোমাকে যেন মানুষ দানকারী হিসেবে জানে, শ্রদ্ধা করে, পছন্দ করে, এই জন্য তুমি দান করেছ, অবশিষ্ট আমার কাছে আর কিছুই নাই। একজন মাওলানা কেটাই কে বলবে, মাওলানা সাহেব, তুমি তো দুনিয়ার ভিতরে এত বড় মাওলানা আসিলা, কেন আসিলা? মাওলানা হাত জোর করে গেব, মাওলা, আমি তো আপনার ধর্ম প্রচার করার জন্য, আপনার নাম নেওয়ার জন্য, আপনার নাম প্রচার করার জন্য মাওলানা হইছি। আল্লাহ কইব, না, তুমিও মিথ্যাবাদী, কারণ মাওলানা হিসাবে মানুষ তোমাকে শ্রদ্ধা করুক, সালাম করুক, সম্মান করুক, এই জন্য তুমি মাওলানা হয়েছিলে, তাই অবশিষ্ট আমার কাছে আর কিছু নাই, তুমি দুজকে যাও। একজন হাজি কেটাই কে বলবে, হাজি সাহেব, তোমার খবর কি? হাজি সাহেব কইব, মাওলা, তোমার উদ্দেশ্য নিয়ে আমি এত কষ্ট করে, এত টাকা খরচ করে মক্কানগর হজ করে আসছি, হজ করতে গেছি শুধু তোমারই জন্য। আমার আল্লাহ বলবে, হাজি সাহেব, দুনিয়ার ভিতরে এই উদ্দেশ্য নিয়ে তুমি হজ করো নাই, তোমার মনের ভিতরে উদ্দেশ্য ছিল যে তোমাকে মানুষ হাজি সাহেব বলুক, তুমি নামের আগে তাই লাগাইছো আল হাস, তুমি নামের আগে লাগাইছো তাই হাজি অমুক। এ হাজি সাহেব, সমাজের মানুষ তোমাকে সেইভাবে ডাকছে, সেইভাবে সম্মান করছে, সেই আশা আমি পূর্ণ করছি, আজকে আমার দরবারে কি তোমার পাওনা কিছু আছে? তুমি আমার উদ্দেশ্য নিয়ে করো নাই, যদি আমার উদ্দেশ্য নিয়ে কর্তা হোক তাহলে হজের আগে কোনোদিন হাজি শব্দ লাগাইতা না, হজের আগে কোনোদিন আলহাজ শব্দ লাগাইতা না, তাই আমার কাছে আজকে তোমার পাওনা বলতে কিছু নাই, তুমিও দুজকে যাও। তাই আমাদের সমাজে যারা হজ করে, আমি প্রত্যেকটা মুসলমানকে অনুরোধ করব, একমাত্র আল্লাহর উদ্দেশ্য নিয়ে যেন সেই হজ করতে যায়, তা না হলে যেই রাবিয়া বছরই ওই মক্কা নগরে হজ করতে গেল, কাবা ঘর তার সম্মান জানাইলো, সেই রাবিয়া বছরই পরবর্তী বছর হজ করতে গেল, আল্লাহ বলল, হে রাবিয়া, তুমি আমার বাইতুল হেরাম শরীফের ভিতরে পাও রাইখো না। আর রাবিয়া কয়, কেন? বলে, গতবার তুমি হজ করতে আইছিলা, উদ্দেশ্য ছিল আমি আল্লাহ, আর এই তুমি হজ করতে আসছো, উদ্দেশ্য হলো তোমার কাবা ঘর, তাই আমার কাবা ঘরের উদ্দেশ্য করে যে হজ করতে আসে, তারে আমি আমার কাবা ঘরের ভিতরে ঢুকতে দেই না, আমার উদ্দেশ্য আইসা হজ করতে হবে। তাই হজের সংজ্ঞা আগে বুঝতে হবে, তারপরে হলো হজ করতে হবে। তাই বাবারা, আমাদের এই আজকের এই ক্যাসেটখানা, এই ভিসিডিখানা যদি কেউ নগদ টাকা দিয়ে কিনে শুনেন, আমি মনে করব তিনি একটি নেকের কাজ করলেন। ওই এক ব্যক্তি হজ করতে গেছে, যাওয়ার আগে শেখ ফরিদের দরবার আইছে, আয়া কয়, শেখ ফরিদ, এই দরবারের ভিতরে বইয়া খালি আল্লাহ বিল্লাহ করলেই চলবো না? আল্লাহর একটা ফরজ আইন আছে, হুকুম আছে, হস এটা করতেই হইব। শেখ ফরিদ কয়, হাজি সাহেব আল্লাহ বিল্লাহ কইরা আর কোনো হাতে সময় থাকে না যে হস করতে যামু। কথা আপনার কি খবর? কয়, এবার আমি যাইতেছি। কয়, ঠিক আছে যান, আমার সময় হইলে আমি যামু। হাজি সাহেব হস করতে গেছে, হস কইরা ফিরে আসতেছে। আগের যুগে দামি দামি স্টিমার ছিল না, দামি দামি এরোপ্লেন ছিল না, উড়োজাহাজ ছিল না, হয়তো মানুষ পায়ে হাইটা যাইত, আর না হয়তো মানুষ কাঠের নৌকায় চড়ে সেই হজে যাইত। সেই হজ থেকে হাজি সাহেব কাঠের নৌকায় চড়ে ফিরে আসতেছে, আর সাগরের মাঝখানে সাগরের ঢেউয়ের বাড়ি খাইয়া নৌকা টুকরা টুকরা হইয়া সমস্ত মানুষ সাগরের ভিতরে ভাসতে আরম্ভ করলো। হাজি সাহেব ভাসতে ভাসতে একটা চোরের ভিতরে গিয়া উঠছে। ওই চোরের ভিতরে কোনো গাছপালা নাই, খাওয়ার মতো কিছু নাই, শুধু চোরের ভিতরে একটি চোর আর ওই হাজি সাপ, কোনো মানুষও নাই। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, যাদের বাড়িঘর সাগর পারে তারা জানেন সাগরের পানি হইল নোনা, সাগরের পানি হইল লবণাক্ত। তাই হাজি সাপ পানিও খাইতে পারে না, খাদ্যও পায় না, সাথে কিছু নাই। একদিন দুই দিন তিন দিন পর হাজি সাপ পাগল হয়ে গেল খাবারের জন্য। আর ঠিক সেই সময়ে একটা বালক হাতের ভিতরে এক গ্লাস পানি আর একটা রুটি নিয়া ওই হাজি সাহেবের সামনে দিয়ে যায় আর বলে, আমি বিক্রি করব, আমার কাছে এক গ্লাস পানি আর একটা রুটি আছে। হাজি সাহেব কয়, তাড়াতাড়ি দাও। বলে, আমি তোমাকে দিতে পারি, কিন্তু আমার যে টাকা দিতে হবে। হাজি সাহেব কয়, আমার কাছে তো কোনো টাকা নাই। বলে, টাকা ছাড়া তো আমি রুটি বানিয়ে দিব না। বাচ্চায় কয়, হাজি সাহেব আপনি তো হজ করছেন। বলে, হ তো একটা রাস্তা আছে, আপনি জীবনে যতবার হজ করছেন হজের সওয়াব যদি আমাকে দিয়ে দেন এই রুটি পানি আমি আপনাকে দিতে পারি। হাজি সাহেব কয়, আমার বাঁচে না জীবন, নাও তুমি আমার হজের সওয়াব, দেও আমার রুটি পানি, খাইছে লইছে। সাইয়াদ হে বাচ্চা নাই, একটা জাহাজ ওই রাস্তা দিয়ে যায়, আর যখন হাত তুললো জাহাজে উঠাইয়া তারে নিয়ে আসলো বাড়িতে। বাড়িতে আইসা সেই শেখ ফরিদের লগে দেখা করতে গেল। শেখ ফরিদ বলে, হাজি সাহেব কি খবর? একটা রুটির দাম বেশি না হজের দাম বেশি? এক গ্লাস পানির দাম বেশি না হজের দাম বেশি? হাজি সাহেব আশ্চর্য হয়ে গেল, আমি যে আমার হজের সওয়াব একটা রুটি আর এক গ্লাস পানির বিনিময়ে বিক্রি করে দিছি এই ছেলেটা জানলো কেমনে? শেখ ফরিদ জানলো কেমনে? হ্যাঁ, শেখ ফরিদ কয়, হুজুর, হাজি সাহেব ও যেই ছেলের হাত দিয়ে আপনি রুটি আর পানি খাইছেন ওই ছেলে ছিল শেখ ফরিদ, আপনি চিনতে পারেন না। তাই একটি রুটির বিনিময়ে এই হজের সওয়াবও বিক্রি করে দিয়েছিল সেই হাজি। আমার ছোট্ট করে একটি গান থাকবে এই মক্কা কাবা এবং হজ সম্বন্ধে।
থাকলে টাকা হজে যা, দেখতে নবীর মাঝে যা। থাকলে টাকা হজে যা, দেখতে নবীর মাঝে যা। ওই আরবে রইয়াছে মজুদ, মজুদ রে কি খেলা খেলাইছে মাবু, কি খেলা খেলাইছে মাবু। মক্কা কাবা আনিল আদম বাবা, কিতাবে আছে তার সাবু, হায় রে কিতাবে আছে তার সাবু, হায় রে কিতাবে আছে তার সাবু। নূহ পাইল নবুয়তি, সেই কাবার হলো ক্ষতি।
নূহ পাইল নবুয়তি, সেই কাবার হলো ক্ষতি।
নূহ পাইল নবুয়তি, বন্যায় কাবার হলো ক্ষতি। মানুষ পূজা শুরু করলো
কি খেলা খেলাইছে মাবু, মাবু রে কি খেলা খেলাইছে মাবু, কি খেলা খেলাইছে মাবু, মাবু রে কি খেলা খেলাইছে মাবু।
নূহ নবীর বহু পরে, নূহ নবীর বহু পরে, ইব্রাহিম পয়গাম্বরে সঙ্গে নিয়া আপনার অপু,
হায় রে
ঘর মজুদ আছে মক্কা নগর হস করে যেন হয় আমার মৌ খেলাইছে মাবুদ মাবুদ রে কি খেলা খেলাই